যা মহাত্মা আস্তিক মুনি চরিত্র বর্ণন করেছেন। উগ্রশ্রবা মুনি প্রশ্ন করলেন, এই যে বলা হয়েছে জরত কারু, এই জরত কারু কেন নাম হলো? তা বলছেন, জরা থেকে হয়েছে জরত, জরা মানে রোগগ্রস্ত, কৃষকায়, আর কারু মানে অতি সুন্দর। অতএব পূর্বে তপস্যা করার পূর্বে তার শরীরটি ছিল অতি সুন্দর, তপস্যা করতে করতে অনাহারি থেকে তার শরীর কৃশকায় হয়েছে। স্বামী এবং স্ত্রীর দুজনেরই এই একই অবস্থা। মহাত্মা জরৎকারু তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে আমি অখণ্ড ব্রহ্মচর্য পালন করত, আমি সেই নৈষ্ঠিক ব্রহ্মচারীগণ যেখানে থাকেন সেখানেই থাকবেন তপলোকে। কিন্তু তার হওয়া সম্ভব হল না। একদা তিনি যখন ভ্রমণ করছেন বন হতে বনান্তরে, অকস্মাৎ দেখলেন কিছু ব্যক্তিরা তারা বৃক্ষে ঝুলে আছে। তাদের কষ্ট দেখে জিজ্ঞাসা করছেন, হে মহাত্মা বৃন্দ, আপনারা যে এত কষ্ট করে ঝুলে আছেন, বৃক্ষ ডালে ঝুলেছিল, সেখান থেকেও তারা পতিত হলো, তা একটি তৃণের উপরে তারা টিকে আছে। আপনাদের দেখে আমার বড়ই কষ্ট হচ্ছে, হে মহাত্মাগণ, কে আপনারা, কেন এত কষ্ট করছেন আপনারা, আর আপনারা যে তৃণগুল্মকে আঁকড়ে ধরে রয়েছেন, সেও তো এক মুশিক মানে ইঁদুরে তা কেটে দিচ্ছে, আপনারা তো পতিত হতে চলেছেন, বলুন বলুন আপনারা কি চান, আমার তপস্যার চার ভাগের এক ভাগ বা একের তৃতীয় অংশ বা অর্ধেক বা আমি সম্পূর্ণ দিয়েও আপনাদের এই দুঃখকে নিবৃত্তি করতে চাই, বলুন কি চান আপনারা? বলছেন, না, আমরা কিচ্ছু চাই না, আমাদের মধ্যেও তপশক্তি বিদ্যমান আছে, আর তুমি আমাদের কি রক্ষা করবে, হে তুমি তো বুড়ো হয়েছ। বলছেন, দেখো আমাদের বংশ পরম্পরা প্রায় নষ্ট হয়ে গেছে, এই যে আমরা ঝুলে আছি তার একটা কারণ আছে, আমাদের বংশে কেবলমাত্র একটি সন্তানই জীবিত, কিন্তু সে আমাদের দিকে ফিরেও তাকায় না, সে তপস্যায় ব্যবহৃত, সে সংসারাদি করেনি, সে ইতস্তত ভ্রমণরত অখণ্ড ব্রহ্মচর্য পালন করে অখণ্ড ব্রহ্মচর্য পালন করে দিনাতিপাত করছে, সে যদি বিবাহ করে সন্তান উৎপন্ন করে আমাদের তর্পণাদি ক্রিয়া করত, তাহলে আমাদের এই দুর্দশা হতো না। তার নাম জরৎকারু। তা হে ঋষি, হে ঋষে, যদি কোনোদিন সেই আমাদের বংশজ যে পুত্র জরৎকারু আছে, সে যদি তোমার সঙ্গে দেখা হয় না, তুমি আমাদের এই দুর্দশার কথা বলো, আমরা খুব বিপদের মধ্যে আছি। হে মহাত্মন, আর আপনি বা কে এই দুরবস্থা কালে আপনি আমাদের প্রতি যে দয়া পরবশ হয়েছেন, তা কে আপনি? সে সময় জরৎকারুর চক্ষু দিয়ে জল চলে আসলো, কণ্ঠ রুদ্র হয়ে আসলো, আর অতি কষ্টে পিতৃপুরুষের এই দুর্দশা দেখে তিনি বলছেন, হে পিতৃদেবগণ, হে পিতামহগণ, আমি আপনাদের সেই পুত্র জরৎকারু। দুবার সাক্ষাৎ হল। আমি যে প্রতিজ্ঞা করেছিলাম আমি অখণ্ড ব্রহ্মচর্য পালন করে সেই তপলোকে যাব, কিন্তু আপনাদের এই দুর্দশা দেখে আমি আমার প্রতিজ্ঞাকে ভেঙে দিলাম। ভেঙে দিয়ে আমি এখন বিবাহ করতে ইচ্ছুক হলাম এবং সন্তান উৎপন্ন করব, যাতে আমার পিতৃপুরুষগণ তর্পণাদি প্রাপ্ত হতে পারেন। কিন্তু হে পিতা, হে পিতামহগণ, আমি তো একেবারে কৃশকায় হয়েছি, বৃদ্ধ হয়েছি, আমাকে কে সন্তান দেবে? আমার এমন কোনো সামর্থ্যও নেই যে আমি আমার সেই পত্নীকে ভরণ পোষণ করব। আমার তো কোনো অর্থকড়িও নেই, আমি তো ভিক্ষুক ধর্ম অবলম্বন করেছি। এই সাধুরা যে বেশ নেন, এটাকে ভিক্ষুক বেশি বলা হয়েছে। ঠিক আছে, যদি স্বেচ্ছায় কেউ আমাকে কন্যা সম্প্রদান করেন, তাহলে আমি তা গ্রহণ করব। দেশ দেশান্তর ভ্রমণ করলেন, কেউ তাকে কন্যা দিতে স্বেচ্ছায় ইচ্ছুক হলেন। অকর্মণ্য ব্যক্তিকে কি আর কেউ কন্যা দিতে চান? সাধুরা তো অকর্মণ্যই, তারা ঈশ্বর ভজন ছাড়া কিছু করেন না। যদিও এটা কর্ম, কিন্তু এটা জাগতিক কর্ম তো নয়। তিনি পিতৃপুরুষের দুর্দশার কথা চিন্তা করে এক বনে প্রবিষ্ট হয়ে তিনি বলছেন, অলক্ষিতে দেব দানব যক্ষ এবং অন্যান্য জীব জন্তুগণ, আপনারা যারা যারা আছেন, আমি আপনাদের কাছে একটি কন্যা প্রার্থনা করছি। কেবল সম্ভব অর্থে নয়, আমার পিতৃপুরুষগণ তারা দুঃখী, তারা পতিত হতে চলেছে, তাই আমি তাদের রক্ষার জন্য, সন্তান উৎপাদনের জন্য একটি কন্যা প্রার্থনা করছি। আর সেই নাগগণ, তারা তো তার পেছনে পেছনে ঘুরে বেড়ায়, যে যখনই সে স্বেচ্ছায় কন্যা চাইবে, তখনই সংবাদটা বাসুকি নাককে দেবে। সুখদেব দা, এর ইকোটা একটু কমিয়ে দিন না, এর ইকোটা একটু কমিয়ে দিন, ইকো ইকো ইকো, এ অত্যাধিক বেশি, ইকোটা কমিয়ে দিন। এবারে বাসকী নাক কি করল, তৎক্ষণাৎ এসে তার ভগিনীকে নিয়ে আসলো। এবার ভগিনীকে নিয়ে এসে তিনি স্বেচ্ছায় বলছেন, হে জরৎকারু, আমি আমার এই ভগিনীকে স্বেচ্ছায় তোমাকে দিতে ইচ্ছুক হয়েছি। বলছেন, ঠিক আছে, কিন্তু তুমি বলো তোমার এই ভগিনীর কি নাম? আমার নামে নাম না হলে আমি তাকে বিবাহ করব না। বলছেন, ঠিক আছে, আপনি সেদিকে নিশ্চিন্ত হয়ে যান। আমার এই ভগিনীর নামও জরৎকারু। বলছেন ঠিক আছে, তাহলে তো এটা মিলল। তা এখন আমার একটা শর্ত আছে, আমি বিবাহ করতে ইচ্ছুক, কিন্তু তোমার ভগিনী সে যদি আমার বিরুদ্ধ আচরণ করে বা আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু বলে, তাহলে আমি সেদিন ছেড়ে চলে যাব, আর আমি তাকে ভরণ পোষণও করতে পারবো না। কতগুলো শর্ত, নিজের নামে নাম, ভরণ পোষণ করতে পারবে না, আবার বিরুদ্ধে কিছু বললেও ছেড়ে চলে যাবে। বললো ঠিক আছে, আমার ভগিনীর ভরণ পোষণ আমি নিজেই চালিয়ে নেব, কোনো অসুবিধা নেই। যথাসময়ে তাদের বিধিবিধান অনুযায়ী বিবাহ কার্য সুসম্পন্ন করা হল। থাকার জন্য অতি উত্তম বাসস্থান প্রদান করলেন এই নাগরাজ বাসুকী। এবারে তাদের সেই সংসার আদি ক্রিয়া প্রারম্ভ। একদিন কি হয়েছে, এই মহাত্মা জরৎকারু তার সহধর্মিনীর কোলে মস্তকটি রেখে তিনি শুয়ে আছেন। শুয়ে যখন আছেন, দেখতে দেখতে সন্ধ্যাকাল এসে উপস্থিত হল। এবারে তার সহধর্মিনী জরৎকারু সে চিন্তা করছে, এখন আমি কি করি, এক আমি প্রতিশ্রুতি দিয়েছি যে আপনার ইচ্ছার বিরুদ্ধে আমি কিছু করব না, আবার অপরদিকে সন্ধ্যাকাল অবতীর্ণ হলে, উত্তীর্ণ হলে আমি ধর্মসংকটে পড়ব। বিভিন্ন প্রকার চিন্তা করে তিনি ধীরে ধীরে তার স্বামীকে বলছেন, হে স্বামীন, এখন সন্ধ্যাকাল সমাগত হয়েছে, অতএব আপনার হোম আদির সময় উপস্থিত হয়েছে, আপনি কৃপা করে এখন উঠলে ভালো হয়। বলার সঙ্গে সঙ্গে ঋষি উঠে একেবারে লাল চক্ষু দুটো বের করে ক্রোধিত হয়ে গেলেন। হ্যাঁ, এত বড় সাহস তোমার যে তুমি আমাকে অসময়ে ডাকো, আমার ইচ্ছার বিরুদ্ধে তুমি কাজ করেছো, যাও আমি এখনই ছেড়ে চলে যাব। সহধর্মিণী তো বিপদে পড়লেন, দেখতে দেখতে তিনি প্রায় অচেতন হয়ে পড়লেন। তিনি বললেন, হে পতি দেবতা, আমি অন্যায় তো কিছু করিনি, আপনার আমার উচিত যে আপনার যাতে ধর্মে বাধা বিঘ্নের সৃষ্টি না হয় তার প্রতি দৃষ্টি রাখা। আমি তো আপনার সহধর্মিনী, ধর্মের জন্য সহায়তা করব, তো এতে আমার কি দোষ? অনেক বিনয় প্রদর্শন করালেন, কিন্তু ঋষির রাগ সে আর কমে না, সেও সাপের মতো ফুসফুস করছে। বলছেন, হে সর্পিণী, তুমি আমাকে অযথা কারণে জাগালে, তুমি আমার প্রভাব জানো না, আমি যদি তোমার কোলের থেকে বহুদিন পরেও উঠতাম, তথাপি সূর্যদেবের কোনো সামর্থ্য ছিল না যে সে অস্তমিত হয়, কেমন প্রভাবশালী সাধু। মানে জরৎকারু ঋষি তিনি যদি শয়ন করে থাকতেন, তথাপি সূর্য অস্তমিত হতো না, তুমি আমার প্রভাব জানো না, আমি চললাম। যখন বারংবার তার চরণটি ধরে রেখেছেন, চলে যাচ্ছেন, সে সময় বলছেন যে আমার মাতুলবর্গ এবং আপনার পিতৃপুরুষগণ যে উদ্দেশ্য নিয়ে আমাদের এই বিবাহ কার্য সুসম্পন্ন করিয়েছেন অলক্ষিতে, সেটি তো আপনি সুসম্পন্ন করলেন না। আমার ভ্রাতার যে উদ্দেশ্য ছিল বা আপনার পিতৃপুরুষগণের যে উদ্দেশ্য ছিল, তা তো সুসম্পন্ন হবে না। বলছেন না, স্ত্রী জরৎকারু তিনি জানেন না যে তিনি গর্ভবতী হয়েছেন, কিন্তু ঋষি তিনি তো মহা তপস্বী, তাই বলছেন না তোমার গর্ভে একটি প্রভাবশালী সন্তান জন্মগ্রহণ করবে এবং সেই সন্তান দ্বারাই আমার পিতৃগণ এবং তোমার মাতুলবর্গ সকলেই নিস্তার পাবে। কোনো কথা না শুনে তিনি চলে গেলেন। এবারে সহধর্মিণী জরৎকারু তার ভ্রাতা নাগরাজ বাসুকীর কাছে গেলেন, রোদন করছেন, সমস্ত বৃত্তান্ত জ্ঞাপন করলেন। করার পর তিনি বলছেন যে হে ভগিনী, আমার উচিত নয় এই সমস্ত কথা জিজ্ঞাসা করার, অনেক কথা জিজ্ঞাসা করলেন, তা আমি একটি কথা জিজ্ঞাসা করতে যাই যা আমার অধিকার নেই, তথাপি আমরা তো বিপদাপন্ন, জনমেজয়ের সেই সর্পেষ্টি যজ্ঞে আমরা নিধন হব, সেই কারণেই তোমাকে বিবাহ দিয়েছিলাম, তা সেই কার্যটি কি সুসম্পন্ন হয়েছে, মানে তুমি কি গর্ভধারণ করেছ? বলছেন আমি গর্ভধারণ করেছি কিনা আমি জানি না, তবে আমার পতিদেবতা তিনি বললেন যে তুমি গর্ভধারণ করেছ। বাসুকী নাগ বলছেন তাহলে তুমি অতি অবশ্যই গর্ভবতী, কারণ সেই ঋষি কখনো বাজে কথা কখনো বলেন না, মিথ্যা বলেন না। যাক, আমরা নিশ্চিন্ত হলাম। এবারে দেখতে দেখতে যথাসময়ে তিনি গর্ভের মধ্যে শুক্লপক্ষের চন্দ্রের ন্যায় বর্ধন মানে বৃদ্ধি পেতে থাকলেন, যথাসময়ে তার জন্ম হল। তার ইনি হচ্ছেন আস্তিক মুনি। বল আস্তিক মুনি মহোদয় কি জয়। সযত্নে পালন করলেন নাগরাজ বাসুকী, তাকে বিদ্যা আদি শিক্ষা দেওয়ার জন্য মহাত্মা চবন ঋষির নিকটে প্রেরণ করলেন। চবন ঋষি কিন্তু বিদ্যা এই অশ্বিনী কুমারোদ্বয় ইত্যাদি ইত্যাদি তারা চবন ঋষির থেকেও অনেক বিদ্যা প্রাপ্ত হয়েছে। যদিও চবন ঋষিকে চক্ষু দান করেছিলেন এই অশ্বিনী কুমারোদ্বয়, আর অশ্বিনী কুমারোদ্বয়কে তার পরিবর্তে যজ্ঞের ভাগ দিয়েছিলেন, যা শ্রীমৎ ভাগবতে বর্ণন রয়েছে। এবারে সেই যে উতঙ্ক মুনি, তিনি তো সর্পেদের চক্রান্তে পড়ে তার মাকে গুরুমাতাকে কুণ্ডল প্রদান করার জন্য নাগলোক পর্যন্ত গিয়েছিলেন। তিনি এসে বললেন যে তোমার পিতাকেও অযথা কারণে দংশন করে মৃত্যুমুখে ফেলেছিল এই তক্ষক, অতএব তুমি এর প্রতি বিধান করো। বলছেন ঠিক আছে, আমি বিষয়টি জেনে রাখলাম, আমার মন্ত্রীগণের সঙ্গে আমি আলাপ আলোচনা করি। মন্ত্রীগণকে ডেকে বললেন, হে মন্ত্রীবৃন্দ, আমার পিতার মৃত্যু কিভাবে হয়েছিল আমি জানতে ইচ্ছুক, আমাকে যথাযথ বল। তারা পিতার মৃত্যু না বলে, মৃত্যুর কারণটি না জানিয়ে বলছেন যে দেখো হে রাজন, তোমার পিতা ছিল এক মহান ধার্মিক রাজা, তার যশ তার পরাক্রম দ্বিতীয় পাণ্ডুর ন্যায়, তার প্রতি রাজ্যের সকলে ঋষিবৃন্দ দেবতারা ক্ষত্রিয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এছাড়াও যারা অন্তজ জাতি তারা পর্যন্ত তাকে প্রীতি করতেন, শ্রদ্ধা করতেন, সকলের প্রতি সমভাব ছিল। তিনি 60 বৎসর কাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। একবার তিনি মৃগয়া করতে গেলে ঋষিদের অভিসম্পদ প্রাপ্ত হয়ে তার মৃত্যু হয় তক্ষক কর্তৃক দংশিত হয়ে। বলছেন আমি যা প্রশ্ন করলাম সেই প্রশ্নের উত্তর কিন্তু এটা নয়। এ তো আমিও জানি যে আমার পিতা যশস্বী ছিল, তেজস্বী ছিল, মহান ধার্মিক ছিল। শুধু আমার পিতা নয়, আমার পূর্বপুরুষগণ। আমার প্রশ্নের উত্তর এটা হলো না তো। মন্ত্রীগণ বলছেন, দেখুন তাহলে আমরা বিস্তারিত বলি। আমরা বিষয়টি বলতে চাইছিলাম না যে আপনার ক্রোধ উৎপন্ন হবে। বলছেন না, আমি বিষয়টা পুঙ্খানুরূপে জানতে চাই। বলছেন দেখো, তোমার পিতামহের ন্যায়, মানে পাণ্ডুর ন্যায় স্বীকার করতে খুব ভালোবাসত। একবার তখন 60 বছর বয়স, তখন তোমার পিতা মৃগয়ার্থে বনে গমন করল। এক মৃগকে তীর দ্বারা বদ্ধ করল, বৃদ্ধ করল। এবারে তিনিও সেই হরিণের পেছনে ছুটতে ছুটতে বহু দূর চলে গেল। সেই হরিণটা যে কোথায় চলে গেল তার কোনো ঠিক নেই, এ তো কলিই ছিল। সে কথা বললেন না, মূল বিষয়বস্তুর মধ্যেই বলছে। তারপরে তোমার পিতার তখন 60 বছর বয়স, কতক্ষণ আর দৌড়াবেন? ছুটতে ছুটতে সে পিপাসার্থ এবং ক্ষুধার্ত হয়ে সম্মুখে এক ঋষির আশ্রম দেখলেন। সেই ঋষি আবার মৌন, একেবারে মনকে ব্রহ্মে সংযুক্ত করে তিনি বসে আছেন। তা সেই ঋষিকে গিয়ে বলছেন, হে ঋষে, হে মহাত্মন, আজ আমি বড়ই তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত হয়েছি, তা আমাকে কিছু পানীয়, মানে জল দিলেও হবে, একটু জল আমাকে দিন। একবার, দুবার, চারবার বললেন। বলার পরে তোমার পিতার না ক্রোধ হয়ে গেল। তখন তিনি সেই ঋষি শ্রমিকের গলদেশে একটি মৃত সর্প ধনুষের অগ্রভাগ দিয়ে তুলে গলায় জড়িয়ে দিলেন, চলে আসলেন। তার এক পুত্র ছিল মহাপ্রতাপী, তার নাম শৃঙ্গী। তার মিত্রবর্গদের নিকট থেকে তিনি জানতে পারলেন যে তার পিতার গলদেশে এক মৃত সর্প দিয়ে তাকে অসম্মান করেছে। কৌশকী নদীতে তারা জলক্রীড়া করছে। বলছেন, আচ্ছা, এই ক্ষত্রিয় রাজার এত বড় সাহস, সে আমার পিতাকে এইভাবে অসম্মান করল। আমি তাকে কৌশকী নদীর জল হস্তে নিয়ে বলছেন যে আমি তাকে অভিসম্পাদ প্রদান করছি যে আমার পিতার গলদেশে যে রাজা সর্প জড়িয়েছে তাকে তক্ষ সপ্তম দিবসের মধ্যে এসে দংশন করবে এবং তার প্রাণ গতসু হবে। তিনি দুঃখিত অন্তকরণে রোদন করতে করতে পিতা ঋষি শ্রমিকের সন্নিধানে আগমন করলেন। শ্রমিক ঋষি তার আর্তনাদ বা ক্রন্দন ধ্বনি শ্রবণ করে বলছেন, হে বৎস, হে পুত্র, তুমি কেন রোদন করছো? সমস্ত বিষয়টা বললেন। বলার পরে বলছেন, আমি তাকে বাঘ বজ্র নিক্ষেপ করেছি। কি? যে না, আজ থেকে সপ্তম দিবসের মধ্যে তক্ষ কর্তৃক দংশিত হয়ে রাজা শরীর ত্যাগ করবে। বলছেন, তুমি বড়ই ভুল করেছ। তুমি জানো না, এই যুগে মহাত্মা পরীক্ষিতের মতো রাজা আর দ্বিতীয় কেউ হবে না। তুমি ঘোরতর অন্যায় করেছ, তুমি জানো না যে তুমি কি করেছ। তাকে তিরস্কার করলেন। তিরস্কার করে তার প্রিয় শিষ্য ছিল, যার নাম মহাভারতে বলা হয়েছে গৌরমুখ, গৌরমুখকে খবর প্রেরণ করলেন। করার পর সেখানে গিয়ে মহারাজ পরীক্ষিত তিনি যে সেই স্বর্ণ মুকুটটি ছিল যা সেই অধর্মাত্মা জরাসন্ধের ছিল, যা আবার টিকার মধ্যে বিশদরূপে বর্ণনা করেছেন আমাদের স্বামীপাদ আদি, আমরা সে প্রসঙ্গে যাব না, কারণ আমরা শ্রীমৎ ভাগবতের মধ্যে বিস্তারিতভাবেই শ্রবণ করেছি, মূলের মধ্যেই আমরা শ্রবণ করব। এবারে সেই গৌরমুখ যখন সেখানে পৌঁছেছেন মহারাজ পরীক্ষিত তার সেই মুকুটটি যখন খুলেছেন তখন চিন্তা করছেন, আহা আজ আমি কি ভুল করেছি, কি সর্বনাশ করেছি, আমি কি অপরাধ করেছি যে আমার বংশে কেউ কোনোদিন এমন গরহিত কর্ম কেউ করেনি, আমার বড়ই অন্যায় হয়েছে, বড়ই ভুল হয়েছে। ইত্যবসরে গৌরমুখ গিয়ে উপস্থিত হয়েছেন শমিক ঋষির শিষ্য, প্রিয় শিষ্য। তিনি গিয়ে বললেন, হে রাজন, আপনি ঋষি শাপাগ্রস্ত হয়েছেন, কারণ বললেন শৃঙ্গী কর্তৃক আপনি শাপিত হয়েছেন, অদ্য দিবস হতে আপনি সপ্তম দিবসের মধ্যে তক্ষক কর্তৃক দংশিত হয়ে শরীর ত্যাগ করবেন, অত আপনার যা কিছু করণীয় আপনি এই সপ্তম দিবসের মধ্যে করুন। তারপরে তিনি যে ভাগবত আদি শ্রবণ করেছিলেন তা মহাভারতে বর্ণন করেননি, আমরা মহাভারতের অনুসারেই চলব। এবারে সপ্তম দিন দিবস যখন পূর্ণ হচ্ছে সে সময় তক্ষক এসে তাকে দংশন করে, কিন্তু হে রাজন, জনমেজয়কে বলছে মন্ত্রীগণ, একটি গুপ্ত কারণ আছে, সেটি হচ্ছে মানে মুখ্য কথা, গোপন কথা। কি গোপন কথা? বলছেন তক্ষক যখন দংশন করার জন্য আসছিল পথে কাশ্যপ ব্রাহ্মণের সঙ্গে দেখা হয়, সে খুব হন্তদন্ত হয়ে আসছিল। তক্ষক তাকে জিজ্ঞাসা করল যে হে ব্রাহ্মণ, তুমি কোথায় যাচ্ছ, এত ব্যস্ততা প্রদর্শন পূর্বক তুমি কোথায় যাবে হে? বলছেন, না আমি শুনেছি যে পরীক্ষিতকে আজ তক্ষকে সে দংশন করবে, তার মৃত্যু হবে, আর আমি হচ্ছি সর্পের বৈদ্য, তা আমি তাকে পুনরায় জীবিত করব। তক্ষক বলছে, আমি সেই তক্ষক, তুমি আমার বিষের তেজ জানো, আমি কেমন বিশালও তুমি কি জানো? বলছেন, আপনি যতই বিষাক্ত হন না কেন আমিও তার ওষুধ জানি। বলছেন, তুমি কি জন্য ওই রাজাকে বাঁচাতে চাও? বলছেন যে তিনি তো সম্রাট, তাকে যদি আমি প্রাণ দান করি তাহলে তিনি আমাকে বহুবিধ অর্থ, স্বর্ণাদি, গোধনাদি দান করবেন পর্যাপ্ত পরিমাণে, সেই কারণের নিমিত্তই আমি তাকে প্রাণ দান করব। বলছেন, ঠিক আছে, তার পূর্বে তো পরীক্ষা করা যাক তুমি কেমন বৈদ্য। তার সম্মুখে একটা বিশাল বৃক্ষ ছিল, তক্ষক সেই বৃক্ষকে দংশন করল বা ছোবল মারল, একই কথা। দংশন করার সঙ্গে সঙ্গে সেই বৃক্ষটি হয়ে গেল একবারে ছাইয়ের একটি, মানে ছাই দাঁড়িয়ে আছে, তাতে প্রাণ কিছু নেই, সমস্ত কিছু জ্বলে ছাই হয়ে দাঁড়িয়ে আছে, ভস্ম হয়ে গেল। বলছেন, এবার তুমি তোমার বিদ্যাকে প্রদর্শন করাও। তৎক্ষণাৎ তিনি তার বিদ্যা প্রয়োগ করে সেই বৃক্ষকে আবার পূর্বের ন্যায় ফল ফুলে শাখা প্রশাখায় পরিপূর্ণ করে ফেললেন। এবারে যখন শাখা প্রশাখায় পরিপূর্ণ হয়ে গেল তখন তক্ষক চিন্তা করছে যে এত বড় ভালো বিদ্যা জানে, এ তো বড় ভালো বিদ্যা জানে। তো বলছেন যে তুমি যে অর্থ পরীক্ষিতের থেকে পেতে সেই অর্থ আমার থেকে নিয়ে নাও, কিন্তু তুমি ওখানে যেতে পারবে না। তক্ষক তাকে ঘুষ স্বরূপ বহু অর্থ দিয়ে দিল। বহু অর্থ পেয়ে সে তো ফিরে চলে গেল কাশ্যপ ব্রাহ্মণ। তা তিনি যদি এসে তোমার পিতাকে প্রাণ দান করতেন তাহলে কোনো অসুবিধা ছিল না। ঋষির সাপও একটু আসতে হতো না, এটাকে একটু জোরে করে, ঋষির সাপে সাপের কথাও ঠিকঠাক থাকবে, আর পরে তোমার পিতাকে এই কাশ্যপ ব্রাহ্মণ প্রাণ দান করছে। মহারাজ জনমেজয় আবার প্রশ্ন করলেন যে এটা তো বানানো কথাও হতে পারে, তার প্রমাণ কি আছে? বলছেন প্রমাণ আছে মহারাজ। বলছেন তক্ষক আর সেই কাশ্যপ ব্রাহ্মণ যখন তাদের মধ্যে এই কথাবার্তা হচ্ছিল সে সময় এক ব্যক্তি ওই গাছে ছিল, শুকনো কাঠ কাষ্ঠ সে ভাঙছিল। তা তাদেরকে দেখে সে চুপ হয়ে সব কিছু শুনছিল। বলছেন ওই গাছকে ছোবল মারার সঙ্গে সঙ্গে সেই গাছের সঙ্গে সেই ব্যক্তিটাও একবারে ছাই হয়ে গেল তক্ষকের বিষের তেজে। তারপরে সেই কাশ্যপ ব্রাহ্মণ সে যখন তার বিদ্যা প্রয়োগ করলো সেই সঙ্গে সঙ্গে সেও আবার জীবিত হয়ে গেল। তা যে ব্যক্তি ওই বৃক্ষে ছিল সেই ব্যক্তি এসে আমাদেরকে শুনিয়েছে, এর থেকে বড় প্রমাণ আর কি চান আপনি? এবারে তো দেখতে দেখতে তার চক্ষু একেবারে রক্তবর্ণ হয়ে উঠল। বলছেন ওহো, তাহলে যত নষ্টের গোড়া এই তক্ষক। তক্ষকের কি প্রয়োজন ছিল তাকে ঘুষ দিয়ে চলে যাওয়ার? সে ঋষিসাপ সুসম্পন্ন করত, তার কর্তব্য মিটে যেত, সে চলে যেত, ঋষিসাপ থেকে আমার পিতা মুক্ত হয়ে যেত, পুনরায় প্রাণ দান পেত কাশ্যপ ব্রাহ্মণের দ্বারা। অত সে মহা অন্যায় করেছে, আমি এর প্রতিশোধ নেবই নেব। এবারে সমস্ত ব্রাহ্মণগণকে অত্যন্ত দুঃখিত হয়ে তিনি ক্রোধে মানে রক্ত বর্ণ ধারণ করলেন, শরীরের রংটাই তার লাল হয়ে গেল, এমন ক্রোধিত হলেন যে এই তক্ষক মহা অন্যায় করেছে আমাদের সঙ্গে। সমস্ত ব্রাহ্মণগণকে বললেন যে আপনারা এই সর্প নিধন বিষয়ে কিছু জানেন? বলছেন মহারাজ, আপনার দ্বারা যে এই সর্প যজ্ঞ হবে এ পুরাণে পূর্বের থেকেই বেদব্যাস লিখে গেছে, এ তো আপনার দ্বারাই সম্ভব, আর এর যে বিধিবিধান তা আমরা দেবতাদের থেকে সব কিছু জেনে নিয়েছি। এবারে যজ্ঞের মাপ যোগ সব চালু হল। সে সময় এই সুতমণিও ছিলেন, এই যে সুতমণি যিনি সনকাদি ঋষিবৃন্দকে এই মহাভারত শ্রবণ করাচ্ছেন তিনিও সাধারণ নন। তিনি চতুর্দিকে হিসাব কিতাব করে বলছেন এই যজ্ঞ যেমন ব্রাহ্মণেরা করছে আর এই যজ্ঞই ব্রাহ্মণ দ্বারাই স্থগিত হবে। এই কথা জনমেজয় নিজেও শুনলেন। এবারে সেখানে সর্পেষ্টি যজ্ঞ আরম্ভ করা হলো। সেই হোমকুণ্ডের মধ্য থেকে এমন ধোঁয়া উঠতে থাকলো যে চক্ষু জ্বালা করতে থাকলো সমস্ত হোতাদের, সমস্ত ঋষিবৃন্দের, যে সমস্ত ঋত্বিকগণ ছিলেন তাদের। তারা কালো বসন পরিধান করে এই যজ্ঞ করা আরম্ভ করলেন, সর্পেষ্টি যজ্ঞ, সর্বনিদান যজ্ঞ, যাকে সর্পসত্র যজ্ঞ বলা হয়েছে। এবারে দেখতে দেখতে সেখানে সব ভীত সন্ত্রস্ত হয়ে সমস্ত সর্পগণ এসে পড়তে থাকলো। বিশাল বিশাল সর্প, তারা তাদের রং কেমন, কোনোটা সাদা, কোনোটা কালো, কোনোটা নীল, কোনোটা আবার হলুদ, কোনোটা ছোট, কোনোটা বৃষাদ আকারে। আবার সমস্ত সর্পগণ আর্তনাদ করতে করতে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করতে করতে তারা ওই অগ্নিকুণ্ডের মধ্যে এসে পড়তে থাকল। তাদের মধ্যে আবার কোনো কোনো সর্প 4 ক্রোশ লম্বা,
কোনোটা 3 ক্রোশ, কোনোটা 2 ক্রোশ, কোনোটা 1 ক্রোশ লম্বা, বিশাল। তারা যখন এসে পড়তে থাকলো, আর্তনাদ করতে করতে, তাতে তাদের রুধির থেকে এবং তাদের যে মাংসাদি আছে তার থেকে এক দুর্গন্ধের সৃষ্টি হল। আর তাদের শরীরের যে চর্বি, সেই চর্বি যখন পুড়তে থাকলো, চতুর্দিকে তার সেই চর্বি তৈলাক্ত তো চতুর্দিকে বয়ে যেতে থাকলো। সমস্ত ঋত্বিকগণ অনেক কষ্ট স্বীকার করেও সেই যজ্ঞ সুসম্পন্ন করতে থাকলো। আর সেখানে কারা কারা রয়েছেন দেখুন, যারা হোতা ছিলেন চবন, আর চবন বংশীয় ভার্গব, কৌশ, উদ্গাতা, মহাত্মা জৈমিনী, ব্রহ্মা, জৈমিনীর ব্রহ্মা দুটি নাম তার, সৃষ্টিকর্তা ব্রহ্মা নয়, আর সারঙ্গবর, পৃঙ্গল, অধৈর্য, এরা সকলে ছিলেন। এছাড়াও মানে শিষ্যকুলকে নিয়েছিলেন বেদব্যাস, আর উত্তালক, প্রমোতক, শ্বেতকেতু, অসিত, দেবল ঋষি এবং প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। সকলে সেই সর্পেষ্টি যজ্ঞের মধ্যেই সেখানে দেখছে। জনমেজয় মহারাজ বলছেন, হে ঋত্বিকবৃন্দ, সর্প তো প্রায় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সেই তক্ষক কোথায়, আমার পিতার শত্রু কোথায়? ধ্যানস্থ হয়ে মুনিগণ বললেন যে সে ইন্দ্রের শরণাপন্ন হয়েছে। ইন্দ্র তাকে বলেছে, ঠিক আছে আমি তোমাকে রক্ষা করব, চিন্তা নেই। আবার ক্রোধিত হলেন মহাত্মা মহারাজ জনমেজয়। তিনি বলছেন যে ইন্দ্রের সঙ্গে তাকে সহা করে দাও অগ্নিতে। এবারে যখন মন্ত্র জপ করছেন, ইন্দ্রের সঙ্গে তিনি যখন পড়বেন, সেই স্বর্গের থেকে চলে এসছেন এই লোকে, যখন অনতি দূরে সকলে দেখতে পাচ্ছেন তক্ষক উড়ে আসছে, সেই সঙ্গে ইন্দ্রও রয়েছে। ইন্দ্র তখন তাকে প্রাণ রক্ষার্থ যে বচন দিয়েছিল, বলছেন, ভাই তুমি মরো মরো, আমি তো চললাম। ইন্দ্র তো সেখান থেকে কেটে পড়লেন, আর তক্ষক তখন প্রায় পড়তে যায় যায়। আর অপরদিকে কি হচ্ছে, নাগরাজ বাসুকী তার ভগিনী জরৎকারুকে বলছে যে এখন আমার সমস্ত শরীর জ্বলছে, আমার মাথা ঘুরছে, আমি অচেতনও প্রায়, আমিও ওই অগ্নিতে গিয়ে পড়ে মারা যাব। হে ভগিনী, তুমি তোমার পুত্র বালক হলেও সে কখনো মিথ্যা বলেনি, কখনো উপহাসের ছলেও মিথ্যা বলেনি, আর সেই মহাত্মা জরৎকারুর ঔরসে যার জন্ম সে সাধারণ নয়, অতএব সে বালক হলেও তাকে তুমি কৃপা করে আমাদের রক্ষার্থে সেই যজ্ঞস্থানে প্রেরণ করো। এবারে আস্তিক মাতার নিকট হতে সমস্ত ইতিবৃত্ত বৃত্তান্ত শ্রবণান্তে তিনি চললেন সেই যজ্ঞস্থান। এবার যজ্ঞস্থানে কোনো ব্রাহ্মণকে প্রবেশ করতে দিত না, কারণটা কি, ওই সুতমুনি বলেছিলেন যে এই ব্রাহ্মণ দ্বারাই এই যজ্ঞ স্থগিত হবে, তাই দাড়িদের বলে রেখেছিল যে কোনো ব্রাহ্মণকে ভেতরে প্রবেশ করতে দেবে না, যারা হোতা ছাড়া কাউকে প্রবেশ করা নিষেধ। দাড়িগণ আস্তিককে বাধা সৃষ্টি করলেন, বলছেন, না মহারাজ, হে ব্রাহ্মণ, আপনি ভেতরে যেতে পারবেন না, আমাদের সেই আজ্ঞা মহারাজ করেননি। তখন তিনি সেই যজ্ঞের যে অগ্নি তাকে স্তব স্তুতি করা আরম্ভ করলেন বহির্দ্বার হতে, বাইরের থেকে। অনেক সুন্দরভাবে যখন স্তব স্তুতি করলেন, জনমেজয় এই খবর পেয়ে এই ব্রাহ্মণকে দেখার জন্য তিনি বাইরে আসলেন। ছোট্ট বালক হলেও তার প্রভাব, তার স্তব স্তুতি শুনে তিনি সন্তুষ্ট হলেন, বলছেন, ঠিক আছে এই ব্রাহ্মণকে ভেতরে প্রবেশ করতে দাও। আত্মিক যজ্ঞস্থানে গমন করলেন, তখনও তিনি স্তব স্তুতি করছেন। সমস্ত ব্রাহ্মণগণ, হোতাগণ তাকে দেখে বড়ই আনন্দ তাদের মধ্যে উপস্থিত হল। মহারাজ জনমেজয় দেখলেন আমার হোতাগণ যখন আনন্দ করছে তাহলে ইনি কোনো বিশেষ ব্যক্তি হবেন, সাধারণ নন। এবং ইনি যে সমস্ত কথাবার্তা বলছেন বালক হলেও সেই সমস্ত কথা পণ্ডিতের ন্যায়, বিদ্বান ব্যক্তির ন্যায়। তিনি সন্তুষ্ট হয়ে সেই ব্রাহ্মণকে বলছেন যে হে ব্রাহ্মণ দেবতা, আমি আপনাকে একটা বর দিতে চাই, বলুন আপনি কি চান। আর ঠিক সে সময় ইন্দ্র তো পালিয়ে গেলেন, আর এই তক্ষক পড়তে যাচ্ছিল অন্যান্য সর্পের সঙ্গে। তখন তিনি বলছিলেন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তিনবার বলেছিলেন। তাতে কি হলো, ওই সমস্ত সর্পগণ আর অগ্নিতে না পড়ে তারা সেই আকাশে আর পৃথিবীর সন্ধিক্ষ স্থানে, পৃথিবীর কর্ষণ শক্তি যেখানে রয়েছে সেখানেই তারা আটকে থাকল, তাদেরকে আর পড়তে দিলেন না। জনমেজয় মহারাজ তাকে আশীর্বাদ দেওয়ার জন্য অনেকবার বললেন, আর সমস্ত ব্রাহ্মণগণ বলছেন না এই বালক সে কিছুই হোক সে মহাপ্রতাপশালী কোনো ব্রাহ্মণ, অতএব তার সম্মান রাখা হোক। মহারাজ জনমেজয় পুনঃ বলছেন যে বলো তুমি কি বর চাও, ছোট্ট বালক তো তুমি করেই বলেছেন শাস্ত্র, কি বর চাও। বলছেন আপনি আমাকে বর দেবেন তো, বলছেন যে আমার যথা সর্বস্ব চলে যাবে তাতেও আমি রাজি। বলো হে ব্রাহ্মণ তুমি কি বর চাও, তুমি যা চাইবে আমি তাই দেব। বলছেন আমি কিচ্ছু চাই না, আপনি আমাকে এই বর দিন, এই সর্পেষ্ঠী যজ্ঞটি এখনই বন্ধ। জনমেজয়ের তো ক্রোধ হয়ে গেল, যে যজ্ঞের জন্য আমার এত আয়োজন আর সেই যজ্ঞ বন্ধ হবে। হে ব্রাহ্মণ তুমি স্বর্ণ রৌপ্য অশ্ব গোধন আদি মোহর আদি যা কিছু চাও আমি তোমাকে যত চাইবে তত আমি দেব, কিন্তু তুমি এই বর কেউ না। আস্তিক ঋষি তিনি বলছেন যে আমি এই বর ব্যতিরেকে অন্য আর কিছু চাই না। এবারে তো ধর্ম সংকটে পড়লেন জনমেজয়, তিনি চিন্তা করছেন এই ব্রাহ্মণ তো বড় কুটিল, আবার চিন্তা করছেন না সুতমুনি বলেছিল ব্রাহ্মণের দ্বারাই এই যজ্ঞটি স্থগিত হবে, অতএব সেটাও ঠিক, ক্রোধ করি কি করে, আবার তাকে আমি বর দেব তা ফেরবদলও কি করি, আমার বংশে কেউ কাউকে কথা দিয়ে কখনো বিমুখ করেনি, এখন আমি কি করি। সমস্ত ঋত্বিকগণ বললেন হে মহারাজ এই এ বালক হলেও সাধারণ ব্রাহ্মণ নয়, তার কথা আপনার রাখা উচিত। ঋত্বিকগণকে বললেন ঠিক আছে, এই বালক আস্তিক যখন বলছে যে যজ্ঞটি বন্ধ হোক তা আপনারা এই যজ্ঞ বন্ধ করুন। এবারে যজ্ঞটি বন্ধ করে দিলেন। সমস্ত সর্পগণ যারা পড়তে যাচ্ছিল তারা তো সেখান থেকে ছুটে ছুটে নিজ নিজ স্থানে চলে গেলেন। বললেন আহা, আজ যদি আস্তিক মুনি না থাকতো তাহলে আমরা তো সব নষ্টই হয়ে গিয়েছিলাম, প্রায় লক্ষ লক্ষ প্রজাতির সর্প এই সর্পেষ্টি যজ্ঞে নিধন হয়েছে, তারা যদি জীবিত থাকতো তাদের যে কত বংশ পরম্পরা বর্ধিত হতো এখনো তারও কোনো ঠিক ছিল না, বাকি তারা সকলে রক্ষা পেলেন। আর সেখান থেকে সকলে আস্তিক মুনির কথা অনুযায়ী যজ্ঞটি সেখানেই সুসম্পন্ন মানে বন্ধ করিয়ে দিলেন। সকলে সেই যজ্ঞ অগ্নি নিভিয়ে তারা অবভৃত স্নান করলেন, অবভৃত স্নান মানে যজ্ঞের অন্তিম স্নান তারা করে সেই যজ্ঞ বাদ দিলেন। এবারে তিনি সেই আস্তিক মুনি সমস্ত সর্পদের বললেন, যাও তোমরা আর অগ্নিতে তোমাদের মরতে হবে না, তোমরা ফিরে যাও। সমস্ত সর্পেরা সন্তুষ্ট হয়ে বলল, হে মহাত্মন আস্তিক মুনিকে, হে মহাত্মন আপনি আমাদের থেকে কিছু বর নিন। বলছেন, আমার বরের প্রয়োজন নেই, তোমরা কাউকে দংশন করবে না, যারা আমার এই উপাখ্যান যারা শ্রবণ করবে, যে সমস্ত ব্যক্তি আমার নাম নেবে, তারা তাদেরকে কখনো তোমরা দংশন করবে না। বলছেন, আপনার দ্বারাই আজ আমরা প্রাণ ফিরে পেলাম, তা আমরা বচন দিলাম যে আপনার নাম বা এই সর্পনিধন যজ্ঞ যারা শ্রবণ করবে তাদের কখনো সর্পভয় থাকবে না। আর কেমন তার মন্ত্র দিয়েছেন এখানে তিনটি, যো জরৎকারুণা জাত জরৎকার মহাযশা আস্তিক সর্পসত্রেব পণ্যগাত যো যোভ্য রক্ষত তম স্মরন্তম মহাভাগা নমং হিংসিতুম অরত। যারা এই জরৎকারুর পুত্র মহাত্মা আস্তিকের সেই সর্পনিধন যজ্ঞ যারা শ্রবণ করবে তাদের কখনো সর্প এসে দংশন করবে না। সর্পাপ সর্পভদ্রম তে সর্প গচ্ছ সর্প মহাবিষ জনমে জয়স্ব যজ্ঞাস্তে আস্তিক বচনম স্মর। কোন সর্প গৃহে ঢুকেছেন তার অর্থ যে হে সর্পরাজ, হে সর্প তুমি সেই আস্তিক মুনি কর্তৃক জনমে জয়ের যজ্ঞে তোমরা প্রাণ ফিরে পেয়েছ, অতএব তুমি এখান থেকে ফিরে যাও, আমরা সেই আস্তিক মুনির শরণাপন্ন হচ্ছি। আর আস্তিকস্য বচ শ্রুত্বা যসর্প ন নিবর্ততে শতধা বিদ্যতে মূর্ধ্নি সিংসবৃক্ষ ফলম যথা। যে সমস্ত সর্পগণ আস্তিক মুনির এই কথা শ্রবণ করেও যদি কাউকে দংশন করে সে তার বংশের সঙ্গে উচ্ছেদ হয়ে যাবে। তারপরে সমস্ত সর্পগণ সেখান থেকে গেল সেই নাগরাজ বাসুকীর কাছে, তাকে গিয়ে দণ্ডবত প্রণাম স্তুতি করছেন যে আজ আপনার ভাগ্নের জন্য আমরা প্রাণ ফিরে পেয়েছি। সে সময় তার শরীর যে জ্বলছিল, মাথা ঘুরছিল, অচেতন হয়ে যাচ্ছিল, তার ঠিক হয়ে গেল। অকস্মাৎ সেখানে আস্তিক মুনি গেলেন, সকলে আস্তিক মুনিকে অনেক আশীর্বাদ করলেন এবং আশীর্বাদ করার পরে তারা খুব সন্তুষ্ট হয়ে বললেন, হে আস্তিক আজ যদি তুমি আমাদের রক্ষা না করতে তাহলে আমরা কোনো প্রকারেই রক্ষা পেতাম না, আর দ্বিতীয় কোনো পথও ছিল না। এই আস্তিক মুনি একদিকে মাতুলবর্গ মানেই তাদের সর্প প্রজাতি সব, তাদেরকে রক্ষা করলেন, অপরদিকে তিনি বংশ বিস্তার করে সন্তান সন্ততি উৎপন্ন করে তিনি পিতৃগণকে রক্ষা করলেন। তারপরে তিনি সেখান থেকে অন্তিম সময়ে ইহলোকে শরীর ত্যাগ করে তিনি চলে গেলেন নিজ ধামে, মানে পরমানুসারে তিনি যেখানে যাওয়া উচিত তিনি সেই পরলোকাদিতে গমন করলেন। অদ্যকার দিনের পাঠের বিরাম স্থান আমরা এখানেই দিচ্ছি, কারণ এখানে একটি বিশেষ পর্ব শেষ হচ্ছে। আগামী দিন হতে আমরা বৈশম্পায়ন মহামুনি দ্বারা মহাভারতের কথা সেখানে যে হচ্ছিল সেই জনমেজয়ের রাজ্যে, আমরা তৎসমুদায় শ্রীমন চৈতন্য মহাপ্রভুর কৃপা হলে আমরা সেই সমস্ত অতি সুন্দর সুন্দর উপাখ্যান আমরা শ্রবণ করব। অদ্যকার দিনের পাঠের বিরাম স্থান এ স্থানেই দিলাম। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল
গিরিরাজ মহারাজ কি জয়, গিরীন্দ্র বিহারী লাল ভগবান কি জয়, শ্রী শ্রী মহাভারত পঞ্চম বেদ কি জয়, শ্রী শ্রী বেদব্যাস ভগবান কি জয়, শ্রী শ্রী শুকদেব গোস্বামী পাদ কি জয়, শ্রী শ্রী পরীক্ষিত মহারাজ কি জয়, শ্রী শ্রী বৈশম্পায়ন মহামুনি কি জয়, শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাদ কি জয়, শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়, শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয়, জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর হরি বল।